আপনারা আছেন এসবিএস বাংলা সঙ্গে।
আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তার কথায়, কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার এই দেশে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই মহারাষ্ট্রের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্স জানিয়েছে, তৃতীয় ঢেউ আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের আক্রান্তের তুলনায় দ্বিগুণ হবে, এমনকি সক্রিয় রোগীর সংখ্যা 8 লক্ষ ছাড়িয়ে যেতে পারে শুধু মহারাষ্ট্রে। তবে এই ঢেউয়ে শিশুরা খুব একটা প্রভাবিত হবে না। এই অবস্থায় করোনার থাবায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য পরিকাঠামো এবং অর্থনীতি মেরামতি পাখির চোখ হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, ভবিষ্যতে করোনার মতো অতিমারির কবল থেকে বাঁচার জন্য তৈরি থাকতে হবে। করোনা পরিস্থিতিতে গত 1 বছর ধরেই দেশের অর্থনীতি, স্বাস্থ্য পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সেসব ক্ষেত্রগুলোকে চাঙ্গা করতে মেরামতি এবং প্রস্তুতি, এই দুই দাওয়াই জরুরি বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ये वायरस हमारे बीच अभी भी है और जब तक ये इसके म्यूटेट होने की संभावना भी बनी हुई है, इसलिए हर इलाज, हर सावधानी के साथ साथ आने वाली चुनौतियों से निपटने के लिए हमें देश की तैयारियों को और ज्यादा बढ़ाना होगा।
এদিকে চলতি আর্থিক বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য অন্তত 2 লক্ষ কোটি টাকা ক্ষতি হতে চলেছে ভারতের অর্থনীতি। জুন মাসের মাসিক বুলেটিনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই জানিয়েছে, ব্যাংকে সঞ্চিত মানুষের আমানত ক্রমেই কমছে। এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে মানুষের হাতে নগদ টাকা কমছে, যার প্রভাব পড়ছে দৈনন্দিন গৃহস্থ চাহিদার ওপর। আরবিআই পর্যবেক্ষণ, মানুষের সচেতনতা অনেকটা বৃদ্ধি পেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ভারতের অর্থনীতিকে। দ্বিতীয় ঢেউ মূলত প্রভাব ফেলছে গ্রাহস্থ চাহিদার উপরেই, আর সেই কারণেই ওই পরিমাণ বিপুল ক্ষতির সম্ভাবনা দেখছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে এর সঙ্গে দেশের মোট অভ্যন্তরীণ মূল্যায়ন বা জিডিপির কোনো সরাসরি যোগসূত্র নেই বলেই জানিয়েছে আরবিআই। অন্যদিকে আইনি রক্ষা কবচ হারানোর পর এবার কার্যত কেন্দ্রের প্রশ্নের মুখে। সোশ্যাল মিডিয়া, টুইটারের নিজস্ব নিয়ম নীতি নয়, এদেশের আইন মাফিক চলার জন্য টুইটারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে নতুন তথ্য প্রযুক্তি আইন সংক্রান্ত সংসদীয় কমিটি। গত সপ্তাহে ওই কমিটির সমন পেয়ে তার সদস্যদের সামনে উপস্থিত হয়েছিলেন ভারতে টুইটারের নীতি নির্ধারক বিষয়ক ম্যানেজার সগুপ্তা কাম্মান এবং আইনি পরামর্শদাতা আয়ুষী কাপুর। কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেসের সাংসদ শশী থারুরের বক্তব্য, টুইটারের নিয়ম নীতি পালনের ক্ষেত্রেও এদেশের নিয়মই শেষ কথা বলবে, ফলে তা মেনে চলতে হবে। খবর, টুইটার যে এদেশের নতুন তথ্য প্রযুক্তি আইন মেনে চলছে না কার্যত তেমনটাই মনে করছে ওই সংসদীয় কমিটি। সেই জন্য কেন তাদের জরিমানার মুখে পড়তে হবে না সে প্রশ্ন করেছে কমিটি। আর কেন্দ্রীয় আইন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, নিয়মই মানেনি টুইটার, তাই শেষ পর্যন্ত মাইক্রো ব্লগিং সাইটের আইনি রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
In the COVID cases, you may have seen very tough questions are asked, and rightly so. We are following it. There's an independent media. You are asking a senior minister of government of India all the tough questions. That's what democracy is about, and where the freedom of speech is a fundamental right under 19(1). Therefore, these issues are important. But under the garb of all this, if you are thinking that I will not comply with the guidelines, then I think it is a misplaced argument.
টুইটারের তরফে অবশ্য জানানো হয়েছে, নতুন নীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, নিয়োগ করা হয়েছে অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসারও। তবে রক্ষা কবচ বাতিলের ফলে এখন যদি আদালতে কোনো মামলা হয়, তথ্য প্রযুক্তি আইনের আওতায় সুরক্ষা পাবে না টুইটার। এবার রাজ্যের কিছু খবর। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তার অভিযোগ, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, বিশেষ করে চিকেন নেক মানে দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি দার্জিলিং এর সংযুক্ত এলাকা দখল নিয়েছেন বাইরের নাগরিকরা এবং রোহিঙ্গারা, আর সেই কারণেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তুলেছেন তিনি। সংসদ সাফাই দিয়েছেন, এই দাবি নাকি আসলে সাধারণ নাগরিকদের, তিনি তা তুলে ধরেছেন মাত্র। তিনি উত্তরবঙ্গের কামতাপুরি আন্দোলন, গ্রেটার কোচবিহারের দাবি এবং ষষ্ঠ তফসিলি তালিকাভুক্ত করারও দাবির কথা তুলেছেন।
কি চাইয়ে হামকো শান্তি কোন সুরক্ষা দেখ যায় ইসমে শান্তি চাইয়ে হামনা ন্যাশনাল সিকিউরিটি কা বাত হ্যায় রাষ্ট্র হিত কা বাত হ্যায় यहाँ पर सामने बांग्लादेश बॉर्डर है, इधर नेपाल बॉर्डर है, भूटान बॉर्डर है, चाइना बॉर्डर है, चिकन नेक एरिया है, ये सब सब घुस के आके हमारा राज्य का लोगों को खदेड़ रहा है दूसरा राज्य में।
স্বভাবতই বিজেপি সাংসদের এই দাবির কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলগতভাবে সেই দাবির পেছনে বিজেপির সঙ্গে সরাসরি কেএলও জঙ্গিগোষ্ঠীর যোগের জোরালো অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেছেন, বিজেপি নেতাদের পাশাপাশি কেএলও নেতারা একসময় একই দাবি তুলছেন, এটা নিহাতি কাকতালীয় নয়, এর সঙ্গে সুনির্দিষ্ট যোগাযোগ আছে বলে সন্দেহ করছে তৃণমূল কংগ্রেস। জন বার্লার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন, হিম্মত থাকলে বাংলা ভাগ করে দেখাক, উত্তরবঙ্গকে অশান্ত করার জন্য এইসব করা হচ্ছে।
বাংলার মানুষ বঙ্গভঙ্গ ব্রিটিশরা করেছিল, বাংলার মানুষ বঙ্গভঙ্গ মানবে না। আমরা একসাথে বাংলায় থাকি, একসাথে বলি, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরম ভাবে করবো না, আমরা সবটাকে নিয়ে একসাথে আমাদের বাংলা। দার্জিলিংও আমার, কুচবিহারও আমাদের, আবার মুর্শিদাবাদও আমাদের, আমার নদিয়াও আমাদের, সব আমাদের, আমরা সবাই মিলে বাংলার মানুষ।
এরই মধ্যে নন্দীগ্রাম বিধানসভার ফল, মানে যেখানে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। 24 জুন হবে এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছিল। জনপ্রতিনিধি আইন অনুযায়ী এই ধরনের মামলার শুনানির সময় আবেদনকারী আদালতে উপস্থিত থাকার কথা বলেছেন বিচারপতি। উল্লেখ্য, এই মামলার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আদালতে তার উপস্থিত থাকার বিষয়টি উত্থাপন করেন বিচারপতি কৌশিক চন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনানির সময় উপস্থিত থাকতে পারবেন কিনা তা তার আইনজীবীর কাছে জানতে চান তিনি। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, যা নিয়ম আছে তা মানা হবে, তবে তা ভার্চুয়ালি হতে পারে এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। আর এর মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে মূলত মুসলিম ধর্মগুরুর একটি সংগঠনের সঙ্গে বিধানসভা নির্বাচনে জোট বাঁধায় দলের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। ধর্মনিরপেক্ষ হিসাবে তার দল কংগ্রেস এবং বামপন্থীরা বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন। সেক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে বিজেপি এবং নরেন্দ্র মোদীর মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। অধীর চৌধুরী এই মন্তব্য নিয়ে স্বভাবতই খুব হইচই হচ্ছে রাজ্য রাজনীতিতে,
কারণ মাঝখানে আইএসএফ প্রবেশ করে গিয়ে আমাদের গোটা জোটের যে স্বচ্ছ ভাবমূর্তি আমরা তৈরি করতে চেয়েছিলাম সেখানে অনেক প্রশ্ন তৈরি করে ফেলেছে। স্বাভাবিকভাবেই নতুন করে জোট করতে গেলে সেই সব প্রশ্নগুলোকে সমাধান করেই আমাদের জোটের প্রক্রিয়া করতে হবে।
আর শেষ খবর, বিশ্বের বহু রাষ্ট্রনেতার থেকে গ্রহণযোগ্যতা নিরিখে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানাচ্ছে মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের থেকে অনেকটাই এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সমীক্ষায়। কিন্তু সামগ্রিক হিসাবে গ্রহণযোগ্যতা কমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংস্থার পুরনো সমীক্ষা বলছে, 2019 সালের আগস্টে ভারতের 82% মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, বিরোধিতা করেছিলেন 11%, কিন্তু বর্তমানে তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 66% মানুষ, বিরোধিতা করেছেন 28% মানুষ, মানে বিরোধিতার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। 2126 জন ভারতীয়র ওপর সমীক্ষা চালিয়ে এমনটাই জানা গিয়েছে বলে দাবি মর্নিং কনসাল্টের। গ্রহণযোগ্যতা সূচক কমলেও সারা বিশ্বের 13টি দেশের রাষ্ট্রনেতাদের তুলনায় এখনো অনেক বেশি জনপ্রিয় নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্টের সমীক্ষা থেকে জানা যাচ্ছে, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানির মতো দেশের রাষ্ট্রনেতাদের পেছনে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।